এ স্লাইস অফ ক্রিকেট, বাংলায় ক্রিকেট পডকাস্ট। হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। প্রায় 2 মাসেরও অধিক সময়ের একটা বিরতির পরে আবারও আমরা ফিরে আসলাম আপনাদের সাথে এ স্লাইস অফ ক্রিকেট পডকাস্টে। আমার সাথে আজকে আছে আব্দুল আহাদ এবং আব্দুল্লাহ আল মুইত, এবং আমরা আজকে কথা বলবো এশিয়া কাপ নিয়ে। সো এশিয়া কাপের এবারের আসরটি টি-20 ফরম্যাটে হচ্ছে, যেহেতু সামনেই টি-20 বিশ্বকাপ আছে। চূড়ান্ত পর্বে মোট 6টি দল অংশগ্রহণ করছে 2টি গ্রুপে ভাগ হয়ে। ইতিমধ্যে টুর্নামেন্টের অন্যতম বড় ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটি হয়ে গিয়েছে, পাশাপাশি আফগানিস্তান তাদের গ্রুপ পর্বে 2টি ম্যাচই খেলে ফেলেছে। প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কার বিপক্ষে একটি দাপুটে জয়ের পর আজকে তারা বাংলাদেশকেও হারিয়ে দিয়েছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা পরের রাউন্ডে চলে গিয়েছে। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে কথা বলবো মূলত আমরা, তবে তার আগে প্রথমেই আহাদ এবং মুইদ দুজনের কাছেই জানতে চাইবো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে তাদের প্রতিক্রিয়া।
আসলে গত কয়েক বছর ধরে ইন্ডিয়া পাকিস্তান যে ম্যাচগুলো হচ্ছে এগুলো খুব বেশি কিন্তু যে রোমাঞ্চের জন্ম দিয়েছে এমন কিন্তু না। বলা যায় যে প্রায় একপেশে ম্যাচই হচ্ছিল বেশ কিছুদিন যাবদি, কিন্তু এবারের ম্যাচটা কিন্তু ভিন্ন। মানে পাকিস্তানের যে টিম, এই টিম ইন্ডিয়া টিমের সাথে কম্পিট করবে এই অবস্থায় কিন্তু গত কয়েক বছরে ছিল না। কিন্তু এই বাবর আজমের নেতৃত্বাধীন যে দলটি, এই এই দলটি কিন্তু আসলে একটু অন্যরকমই বলা যায়। বলা যায় যে হচ্ছে গিয়ে পাকিস্তানের সেই পুরনো সুদিন প্রায় ফিরে এসেছে এমন একটা অবস্থা, যে কারণে যেটা প্রতিফলন কিন্তু হচ্ছে গিয়ে আমরা এশিয়া কাপের এই ম্যাচটাতে দেখেছি। মানে পাকিস্তান কিন্তু অলমোস্ট, মানে যেখান থেকে হচ্ছে গিয়ে ইন্ডিয়া ম্যাচটা বের করে নিয়ে গিয়েছে, এটা কিন্তু কেবলমাত্র হচ্ছে গিয়ে তারা যে একটা পরিণত দল সেটারই একটা প্রতিফলন আমরা দেখেছি। হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, বোলিং এ 3 উইকেট, ব্যাটিং ওই ক্রুশাল মোমেন্টে ওই রানগুলো, লাস্ট ওভারের ওই ছক্কা, এটা কিন্তু হচ্ছে গিয়ে শুধুমাত্র যে তারা মেন্টালি কতটা স্ট্রং সেটাই কিন্তু হচ্ছে গিয়ে দেখায়। তো আমার মনে হয় যে হচ্ছে গিয়ে যদিও হচ্ছে গিয়ে ইন্ডিয়া জিতেছে, কিন্তু জয়টা কিন্তু সহজ ছিল না, জয়টা কিন্তু কষ্টার্জিত একটা জয় ছিল। এবং ম্যাচের এক পর্যায়ে কিন্তু পাল্লা পাকিস্তানের দিকেও ছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে একটা উপভোগ্য ম্যাচ হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের এই ম্যাচটি।
মোহিত, তুই কতটা এনজয় করেছিস ম্যাচটি?
প্রথম ধন্যবাদ আমাকে জয়েন করানোর জন্য আবারও। সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি বলবো হচ্ছে আশা ছিল ম্যাচটা জমবে, বাট লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের পর পাকিস্তান মূলত ব্যাটিং এ কিছু রান কম এবং হচ্ছে বোলিং এ বরাবর 5 বোলার নিয়ে নামায় পাকিস্তান। আসলে এই গরমের ভিতরে আসলে পাকিস্তানের বোলাররা একটু স্ট্রাগল করছিল, একটু সমস্যা হয়ে গিয়েছে পাকিস্তানের জন্য। আই গেস পাকিস্তানের যদি একটা ফিক্সড বোলিং অপশন থাকতো, বেটার বোলিং অপশন থাকতো, সেই ক্ষেত্রে হয়তো পাকিস্তান ম্যাচটা কোনো ভাবে বের করে নিতে পারতো। আমরা যেটা দেখেছি আর কি নাসিম সাদিকের যে সে করা ছিল, তবুও জাস্ট ওই বলটা করেছে, যে বলে যাদেরকে সিক্স মেরেছে ও জাস্ট জোরে এসে বলটা জাস্ট করে দিয়েছে আর কি, করার জন্য করা। আসলে যদিও খুব কষ্ট করে এর আগের বল আমরা দেখেছি আসলে খুব স্ট্রাগল করছিল। আর দুই দলের মধ্যে একটাই পার্থক্য গড়ে দিয়েছে যে পাকিস্তানের কোনো এক্সট্রা ফিক্সড বোলিং অপশন ছিল না। ইন্ডিয়া সেখানে হার্দিক পান্ডিয়ার মতো একটা অলরাউন্ডার ছিল, যিনি আসলে ব্যাটিং এবং বোলিং দুই জায়গা দিয়ে ম্যাচটা বের করে নিয়েছে।
ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সেটা যে কোনো ফর্মেটই হোক না কেন, সবসময়ই ক্রিকেটের অন্যতম উপভোগ্য একটি লড়াই। তো এই ম্যাচ থেকে আমি আসলে 2টি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই, এবং এই 2টি পয়েন্ট আসলে আজকে আমাদের বাংলাদেশের ম্যাচের সাথেও কিছুটা রিলেটেড। প্রথমে আমি পাকিস্তানের যে ওপেনিং পেয়ারের ব্যাটিং স্টাইল বা তারা যেভাবে ব্যাটিং করছে, আমরা জানি যে বাবর আজম এবং রিজওয়ান দুজনেই বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকায় রয়েছে। তবে এম এস ঘিরে এবং এর আগের কিছু ম্যাচ ঘিরেও কিন্তু কিছু কথা ক্রিকেট বিশ্লেষকরা বলছেন যে তাদের দুজনের ওপেনিং দুটিটা কিন্তু পাকিস্তানের অ্যাটাকিং স্পিডটাকে একটু স্লথ করে দিচ্ছে, বা পাকিস্তানের আমরা জানি যে শেষের দিকে কয়েকজন বিগ হিটার রয়েছে, তারা যথেষ্ট বল খেলার সুযোগ পাচ্ছে না টি টোয়েন্টিতে। এ ধরনের একটা কথাবার্তা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো আহাদের কাছে আমি জানতে চাবো যে একটা টি টোয়েন্টি ম্যাচে ওপেনিং প্লেয়ারের কেমন অ্যাপ্রোচটা আদর্শ হওয়া উচিত বলে তুই তুই মনে করস, এবং এটার সাথে আমি পাশাপাশি মুইজের থেকে আরেকটি কোশ্চেন জানতে চাবো এটার পরে। সেটা হচ্ছে যে আমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দেখেছি, আমরা কিন্তু টি টোয়েন্টিতে বলে থাকি যে কিছু দলে কিছু এক্সপেক্টর দরকার, ব্যাটিং লাইন আপের শেষের দিকে দরকার, যারা আসলে এক দুই ওভারে ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম বা এই ধরনের ক্যাপাবিলিটি রাখে। তো এই ধরনের একজন বা দুজন ব্যাটসম্যানের অভাব বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে কেরূপ প্রভাব ফেলছে, বা নিকট ভবিষ্যতে আমরা এ থেকে কোনো পরিত্রাণ পাবো কিনা? প্রথমে আহাতকে দিয়ে শুরু করি।
আমার যেটা মনে হয় যে হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে যে পারফেক্ট কম্বিনেশন কিরকম হওয়া উচিত আর কিরকম হচ্ছে গিয়ে আমার পছন্দ, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে মানে টি টোয়েন্টিতে সময় কিন্তু মাত্র 120 বল, মানে আমার যদি গড়ে যদি হচ্ছে গিয়ে আমার কাছে 6 জন ব্যাটসম্যানও থাকে তাও কিন্তু হচ্ছে গিয়ে একজন ব্যাটসম্যানের ভাগে পড়ে সর্বোচ্চ 20 বল। এই 20 বলে কিন্তু মানে রয়ে শুয়ে খেলার মতো কিন্তু বল নাই, এখানে হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভ খেলতে হবে, ফুল অন অ্যাগ্রেসিভ, যেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে যে হচ্ছে গিয়ে বাবর আজম এবং হচ্ছে রিজওয়ান দুজনই কিন্তু হচ্ছে গিয়ে মডারেটলি অ্যাগ্রেসিভ এবং তারা সময় বুঝে ইনিংসটাকে হচ্ছে গিয়ে গ্রো করতে পারে, এটা এক ধরনের অ্যাপ্রোচ হতে পারে। কিন্তু আর এক ধরনের যে অ্যাপ্রোচে হচ্ছে গিয়ে সাধারণত ইন্ডিয়া খেলে যে ফিয়ারলেস, সে জানে যে হচ্ছে কি আমার পিছনে যথেষ্ট ব্যাকআপ আছে, আমার 6, 7, 8 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান যে যে কেউ হচ্ছে গিয়ে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারে, যেটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে হয়েছে যে এত হয়তো হচ্ছে গিয়ে ক্রুশাল মোমেন্টে কিছু উইকেট পড়ে যাওয়ার পরেও কিন্তু হচ্ছে গিয়ে ইন্ডিয়া খুব ইজিলি হচ্ছে ম্যাচটা বের করে নিয়ে আসতে পেরেছে, কারণ হচ্ছে গিয়ে তাদের কাছে ওই ধরনের ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার ছিল, কিংবা হচ্ছে গিয়ে এরপরেও তো হচ্ছে গিয়ে ডিকে ছিল ফিনিশার হিসেবে যে খুবই এক্সিলেন্ট রোলে রয়েছে, এক্সিলেন্ট ফর্মে রয়েছে। সো আলটিমেটলি হচ্ছে গিয়ে আমার যেটা মনে হয় যে হচ্ছে গিয়ে আইডিয়ালি আসলে একদম পাওয়ার প্লেতে যদি দেখি আমাকে পাওয়ার প্লে ইউটিলাইজ করতে হবে, আনলাইক বাংলাদেশ, বাংলাদেশ যেটা করে যে হচ্ছে গিয়ে মানে 6 ওভারে 30 রান, এটা আসলে ভাই কোনো ধরনের টি টোয়েন্টি খেলার মধ্যেই পড়ে না, 6 ওভারে হচ্ছে গিয়ে আমাকে ম্যাক্সিমাম বা মিনিমাম 60 রান হচ্ছে গিয়ে এখান থেকে বের করে নিয়ে আসতেই হবে। এই পাওয়ার প্লে যারা হচ্ছে কি খুব ভালো ব্যবহার করতে পারে, পাওয়ার প্লেটাকে ফুলি ইউটিলাইজ করতে পারে, আমার মনে হয় যে তারাই হচ্ছে কি টি টোয়েন্টিতে পারফেক্ট ওপেনার।
আচ্ছা, আমি যদি ওই যে হার্দিক পান্ডিয়ার ব্যাপারটা বলি, হার্দিক পান্ডিয়া এমন একজন বলার যিনি 140ও বোলিং করতে পারেন, আবার যখন স্লোয়ার দেন তখন 110ও বোলিং করতে পারেন, এমন একটা, আবার সেই বোলারটাই যখন ব্যাটসম্যান হয়ে যান তিনি দলের 4 নম্বরে খেলেন এবং দারুণ হার্ড হিটিং ফিল্ডিং তিনি পারেন। তো এমন একটা প্লেয়ার যখন টিমে থাকে সেটা টিমের জন্য প্লাস পয়েন্ট। আমরা দেখেছি যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে হার্দিক পান্ডিয়া পাকিস্তানের দুইটা ইম্পর্টেন্ট উইকেট, রিজওয়ান যে পাকিস্তানের হায়েস্ট রান করেছে 43 এবং হচ্ছে আরেকজন হচ্ছে ইফতিখার আহমেদ, এই দুজনকে হার্দিক পান্ডিয়া ক্রুশাল দুইটা উইকেট হার্দিক পান্ডিয়া নিয়েছেন। এবং ইন্ডিয়ার যে বোলিং লাইন আপটা সেই বোলিং লাইন আপে হচ্ছে হার্দিক পান্ডিয়ার ইকোনমি হচ্ছে সবচেয়ে কম ছিল। আবার আমরা যখন ব্যাটিং পার্সপেক্টিভ থেকে দেখি সেই ক্ষেত্রে হচ্ছে দল যখন কিছুটা রান করতে ঢুকছিল একটা হার্ড হিটিং অপশন দরকার ছিল, যে কেউ এসে মানে দ্রুত কিছু স্কোর তুলবে, সেই জায়গায় হার্দিক পান্ডিয়া প্রায় 200 স্ট্রাইক রেটে 17 বলে 33 রান করে আর কি। তো আমরা হার্দিক পান্ডিয়ার এই যে হার্দিক পান্ডিয়ার বিহেভিয়ারটাকে আমরা অনেক সময় আসলে বলে আছে তার অনেক ইগো আর কি, সে অনেক হার্ড অ্যান্ড থেকে কি বলবো তার বিহেভ দেখে অনেকে সেই জিনিসটা পছন্দ হয় না, কিন্তু এই বিহেভটা আসলে তখনই আসে যখন একটা প্লেয়ার এমন কনফিডেন্স থাকে যে তিনি জানেন তিনি ম্যাচটা বের করে আনতে পারবেন। আমি যদি একটা জিনিস জানি সেটা হচ্ছে 2019 ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ ছিল, কার বিপক্ষে ছিল এক্স্যাক্টলি আমার মনে নাই, ওই ম্যাচে ইন্ডিয়া 83 রান না 84 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে হার্দিক পান্ডিয়া প্রায় অনবদ্য 94 রানের ইনিংস খেলে প্রায় অলমোস্ট টার্গেটের কাছাকাছি নিয়ে গিয়েছিল। কি পরিমাণ হার্ড হিটিং তিনি সেই ম্যাচে করেছিলেন আর কি। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনো টিমে। আর আরেকটা জিনিস বলবো যে পাকিস্তানের ব্যাটিং যখন শেষ হচ্ছিল, পাকিস্তানের ব্যাটিং এর শেষ 3টি ওভারে পাকিস্তানের দুইজন বোলার দাহানি আর হারিস তো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু রান দিয়েছিল পাকিস্তানকে এনে দিয়েছিল। একজন করেছে 7 বলে 13 আর একজন হচ্ছে 6 বলে 16, অর্থাৎ 13 বলে 29 রানের একটা রান তুলে দিয়েছিল তারা স্কোর বোর্ডে, যেটা পাকিস্তানকে পরবর্তীতে ম্যাচে বোলারদের জন্য কিছুটা রেখে গিয়েছিল যাতে বোলাররা ফাইট করতে পারে। বাট দ্য এক্স ফ্যাক্টর হার্দিক পান্ডিয়া ম্যাচটা একা হাতে বের করে নিয়ে গেছে।
আমরা ইন্ডিয়া টিমে ব্যাটিং লাইন আপের দিকে যদি দেখি, ইন্ডিয়া নিঃসন্দেহে বর্তমানে টি-টোয়েন্টিতে অন্যতম সেরা দলগুলোর একটি। তাদের টিমে কিন্তু মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে জাদেজা, পান্ডিয়া এবং দিনেশ কার্তিক এ ধরনের ব্যাটসম্যান রয়েছেন। তো টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে প্রথম 3 জন বা 4 জনের পরে, 4 জন ব্যাটসম্যানের পরে পরবর্তীতে 5, 6 বা 7-এ যারা ব্যাটিং করেন তাদের রোলটাই কিন্তু আসলে এমন হয় যে নামার পরে আসলে ক্রিজে সেট হওয়ার বা এ ধরনের বিলাসিতা করার কোনো সুযোগ থাকে না। 5-10 বল খেললে সেখান থেকে 20-25 রান তুলতে হয়। অধিকাংশ ক্ষেত্রে ম্যাচের পরিস্থিতি আসলে এ ধরনের কিছুই আসলে দাবি করে। তো বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যর্থতার অন্যতম একটা বড় কারণ কিন্তু এই জায়গার জন্য পারফেক্ট প্লেয়ার খুঁজে বের করতে না পারাটা। অবশ্যই ওপেনিং এ আমাদের একটা বিরাট সমস্যা রয়েছে, যেটা তামিম যতদিন খেলেছেন তিনি কম বেশি ভালোই সার্ভিস দিয়েছিলেন, কিন্তু এখন তিনি অবসরে যাওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে ওই জায়গাটায় নতুন অনেককে ট্রাই করা হচ্ছে, তারা কেউই কিন্তু আসলে আস্থার প্রতিদানটা দিতে পারেননি। পাশাপাশি আমরা স্লগ ওভারও আমাদের কিন্তু ওইভাবে মেরে খেলার মতো বা বিগ হিট করার মতো প্লেয়ার নেই। তো এসব কারণে আসলে আমাদের জন্য পাওয়ার প্লেটা প্রথম 6 ওভারটা আরো বেশি ক্রুশাল হয়ে ওঠে, যেহেতু আমরা শেষের দিকে খুব বেশি মারকুটে ব্যাটিং করে রান তুলতে পারি না। সেক্ষেত্রে আমাদের কিন্তু পাওয়ার প্লেতে আরো বেশি জোর দেওয়া দরকার, এবং এ কাজটা কিন্তু ওপেনিং দুটির উপরই এ দায়িত্বটা বর্তায় যে শুরুতে একটা একটা খুব উড়ন্ত সূচনা যেটাকে আমরা বলি সেটা এনে দেওয়ার। তো আজকের ম্যাচে আমি যদি বাংলাদেশ দলের ওপেনিং দুটির দিকে দেখি, এনামুল হকের সাথে ব্যাটিং করতে নেমেছিলেন মোহাম্মদ নাঈম। তো আমি শুধু এনামুল নিয়ে আমার কিছু ব্যক্তিগত ভাবনা শেয়ার করি। এনামুল হক তিনি কিন্তু সম্প্রতি তার জীবনেরই অন্যতম সেরা ফর্মে রয়েছেন বলা যায়। তিনি ঘরোয়া ক্রিকেটে কিন্তু রানের বন্যা বইয়ে দিয়েছেন এবং এর মাধ্যমে তিনি জাতীয় দলে ঢুকেছেন। তবে এখানে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তিনি কিন্তু ভালো করেছেন ওয়ান ডে ফর্মেটে, এবং তাকে তার ঘরোয়া ক্রিকেটের ওয়ান ডে ফর্মের কারণে তাকে কেন টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে সে ব্যাপারটা কিন্তু নির্বাচকরা অবশ্যই দল নির্বাচনের সময় তাদের কোনো না কোনো যুক্তি থাকে যে কোনো প্লেয়ারকে দলে ঢুকানোর ব্যাপারে, এবং তারা অবশ্যই আমাদের চেয়ে ভালো ক্রিকেট বোঝেন। তবে আমার কিন্তু এনামুল হকের অন্তর্ভুক্তিটার কোনো ভালো কারণ আমি খুঁজে পাইনি। আমি জানি না তোরা দুজন আমার সাথে একমত হবি কিনা, কিন্তু আমার কাছে কিন্তু এখনো মনে হয় না যে এনামুল হকের ব্যাটিং স্টাইল টি-টোয়েন্টি ক্রিকেটে একজন ওপেনারের সাথে যায়। পাশাপাশি মোহাম্মদ নাইমের ব্যাটিং অ্যাপ্রোচ বেশ অনেকদিন ধরেই প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তিনি যেভাবে আসলে ইনিংসটা শুরু করেন টি-টোয়েন্টি ক্রিকেটে, মডার্ন ক্রিকেটের সাথে কিন্তু এটা খুব একটা মানানসই না। তো আজকের ম্যাচে টসে জিতে বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান তখন ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, এবং শেষের দিকে আমরা মোসাদ্দেক হোসেনের কাছ থেকে একটা ভালো ইনিংস দেখেছি। তিনি 31 বলে 48 রান করে অপরাজিত থাকেন, এবং তার এই ইনিংসের সুবাদে আমরা 20 ওভার ব্যাটিং করে 127 রান তুলতে সক্ষম হই। এই ধরনের পিচে কি এই রানটা যথেষ্ট ছিল, বা বাংলাদেশের ব্যাটিং লাইন আপের আজকের পারফরমেন্সে কোন জিনিসটা আসলে বাংলাদেশকে ম্যাচে পিছিয়ে দিয়েছে বলে আহাতটি মনে করছ?
মানে এটা তো হচ্ছে গিয়ে যারা সাধারণত ক্রিকেট ফলো করে এদের জন্য খুবই সহজ প্রশ্নের উত্তরটা দেওয়া, যে মানে এক আমার ওপেনার ব্যাটসম্যান টি-20 খেলা, সে যখন 14 বলে 5 রান করবে আর একজন 7 বলে 6 রান করবে, তখন মানে পারতপক্ষে কিন্তু আমরা ম্যাচ থেকে বাইরে, সম্পূর্ণভাবে বাইরে না হইলেও কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে 30 থেকে 40% হচ্ছে গিয়ে আমরা ম্যাচে হচ্ছে গিয়ে পিছিয়ে গিয়েছি। আমার মনে হয় ওটাই হচ্ছে কি একটা ক্রুশাল ফ্যাক্টর, এবং শেষের দিকে মানে ওভারঅল যদি হচ্ছে কি ম্যাচটাকে অ্যানালাইসিস করতে চাই, তাহলে কিন্তু শেষের দিকে হচ্ছে গিয়ে বোলিং, আমরা মুস্তাফিজ আমাদের জন্য অ্যাসেট, সেই অ্যাসেটের থেকে মোস্ট এক্সপিরিয়েন্সড পেসার এখন বাংলাদেশ টিমে, তার কাছ থেকে কিন্তু হচ্ছে কি আমরা আরো বেটার পারফরমেন্স আশা করি। সাইফুদ্দিন, তাকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা যে পছন্দ করি তা না, ব্যক্তিগতভাবে বলতে হচ্ছে গিয়ে প্লেয়ার হিসেবেই আমাকে আমার তাকে মনে হয় না যে হচ্ছে গিয়ে সে বর্তমানে বাংলাদেশ টিমে খেলার যোগ্যতা রাখে, যদিও হচ্ছে গিয়ে আমি দেখেছি যে আজকে তাকে 11 বা 12 নম্বর বা 13 নম্বর ওভারে হচ্ছে গিয়ে প্রথম বোলিং আনা হলো, মানে ঠেকায় পড়ে একরকম বলতে গেলে, মানে আমার ক্যাপ্টেনও কিন্তু হচ্ছে কি কনফিডেন্স পাচ্ছে না যে হচ্ছে কি আমি সাইফুদ্দিনকে বোলিং এ নিয়ে আসি, এবং শেষে যে তার 1 ওভারে তো খেলা সম্পূর্ণ শেষ হয়ে গেল। আলটিমেটলি হচ্ছে কি আমার মনে হয় এই দুইটা জায়গাতেই বাংলাদেশের হচ্ছে গিয়ে, আসলে 3টা জায়গাতে, যে প্রথমেই হচ্ছে গিয়ে ওপেনিং এ আসলে একটা ঝড়ো ইনিংস শুরু করতে হবে, এবং আমার আমরা কয়েকদিন ধরেই কিন্তু মিডিয়াতে শুনছিলাম যে হচ্ছে গিয়ে ওপেনিং স্লটে একটা এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে, যেটা আমি আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে গিয়ে আমার কাছে যেটা মেক সেন্স করে যে হ্যাঁ, এই নাইমকে তো আমরা অনেক দিন ধরেই ট্রাই করছি, সে তো আমাদেরকে কনসিস্টেন্টলি এই ধরনের একটা রেজাল্টই দিয়ে যাচ্ছে, তাহলে হোয়াই নট সামওয়ান এলস। আমি যদি হচ্ছে গিয়ে মিরাজের মতো একটা প্লেয়ারকে হচ্ছে গিয়ে এই টাইমে হচ্ছে গিয়ে খেলাতাম, মানে সর্বোচ্চ হলে কি হইতো, সর্বোচ্চ হলে সেও হচ্ছে কি 6 বলে 7 রান করতো, বা বা এই ধরনের একটা ইনিংসে খেলতো সর্বোচ্চ হলে, এর চেয়ে খারাপ কি কোনোভাবে খেলা সম্ভব ছিল? এর চেয়ে খারাপ তো কোনোভাবে খেলা সম্ভব ছিল না। বোনাস হিসেবে আমি কি পেতাম? বোনাস হিসেবে আমি পেতাম হচ্ছে গিয়ে মিরাজের কাছ থেকে কয়েকটা ওভার, সাথে আমরা জানি যে বাংলাদেশের সেরা ফিল্ডার হচ্ছে গিয়ে বর্তমানে মিরাজ, তো আমার
এখানে
মনে হয় না যে
এখানে
হচ্ছে
আমি
গিয়ে
একটা
এই
পয়েন্ট
ধরনের
অ্যাড
একটা
করি।
প্লেয়ারকে হচ্ছে গিয়ে টিমের সাথে ক্যারি করা কোনো ধরনের যুক্তিগত আছে।
বিপিএলে কিন্তু আমরা দেখেছি যে আফিফ হোসেন তিনি ওপেন করেছেন, তিনি কিন্তু কয়েকটা ম্যাচে বেশ ভালো খেলেছেন ওপেনিংয়ে। পাশাপাশি শেখ মাহেদি, তিনিও কিন্তু বিপিএলে ওপেন করেছেন এবং তাকেও কিন্তু ওপেনিং পজিশনটাতে এক্সপেরিমেন্ট করা যায়। আমাদের হাতে কিন্তু আজকের ম্যাচেও এ দুটো অপশন ছিল।
অবশ্যই, মানে এই ধরনের মানে আমি শুধু মিরাজকে একটা এক্সাম্পল হিসেবে দাঁড়া করাতে চাচ্ছি, আমি চাচ্ছি যে হচ্ছে গিয়ে এখানে একটা এক্সপেরিমেন্ট হোক, আমার তো হারানোর কিছু নাই, আমি অলরেডি হচ্ছে গিয়ে এই পজিশনে সব হারানো, আমি তো এর থেকে খারাপ আর কিছু এক্সপেক্ট করতে পারি না, বা এর থেকে খারাপ আর কিছু সম্ভব না, তাহলে কেন হচ্ছে গিয়ে আমি শুধু শুধুমাত্র হচ্ছে গিয়ে এই একটা লেগেসি মেনটেন করার জন্য না, একটা প্রপার ওপেনার হচ্ছে আমাকে খেলাইতে হবে, এই কারণেই হচ্ছে গিয়ে আমি খেলাই যাব উইদাউট এনি রেজাল্ট, উইদাউট এনি রেজাল্ট। আমি তো চাইলেই হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি, এক্সপেরিমেন্ট করলে তো মানে আমার যা হচ্ছে, আমার পাওয়ার প্লে 2-3টা উইকেট চলে যাচ্ছে, এরকমই হইতো, কিন্তু আমি তো জানতাম, আমার আমার অন্তত হচ্ছে গিয়ে আমি জানতাম যে আমার অন্যান্য প্লেয়ারদের ক্যাপাবিলিটি কি, এবং সাথে যদি বোনাস হিসেবে তাদের ফিল্ডিং কিংবা হচ্ছে গিয়ে বোলিং 2-1 ওভার পাওয়া যেত, সে তো বোনাস। এই ধরনের একটা পিচে সাইফুদ্দিনকে তো খেলানো কোনো মানে দেখি না, যেখানে হচ্ছে গিয়ে পেসাররা খুব কোনোভাবে সুবিধা করতে পারছিল না, আমরা দেখেছি যে দোনো টিমের স্পিনাররাই কিন্তু এখানে প্রমিনেন্ট রোল প্লে করেছে, তো এই ধরনের মানে আমি জানি না যে টিম ম্যানেজমেন্ট কিভাবে হচ্ছে গিয়ে তারা পিচকে অ্যাসেস করেছে, কিন্তু আমার মনে হয় যে টিমে যদি আরেকজন এক্সট্রা স্পিনার থাকতো, একজন কোয়ালিটি স্পিনার থাকতো, আমরা কিন্তু হচ্ছে গিয়ে এখান থেকেও হয়তো আরো ম্যাচটা বের করে নিয়ে আসতে পারতাম, আমাদের যে কয় রানই হয়েছে যে 127 রান, ওরা শেষ পর্যন্ত 14 ওভারে বা 15 ওভারে শুধুমাত্র 65 বা 66 রানে ছিল, সেখান থেকে ওরা ম্যাচটা বের করে নিয়ে এসেছে। আমার মনে হয় যে শুধুমাত্র হচ্ছে গিয়ে পিচকে অ্যাসেস না করতে পারে এবং আর একজন হচ্ছে গিয়ে প্রপার স্পিনার দলে না থাকা।
টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমান র্যাঙ্কিং কিন্তু আমাদের দেখাচ্ছে যে বাংলাদেশ 9 নম্বরে এবং আফগানিস্তান 10 নম্বরে রয়েছে। তবে আমরা যদি বাংলাদেশ আফগানিস্তান দুই দলের মুখোমুখি টি টোয়েন্টি পরিসংখ্যান দেখি আন্তর্জাতিক ক্রিকেটে, এখন পর্যন্ত আজকের ম্যাচ সহ বাংলাদেশ ও আফগানিস্তান 9টি ম্যাচ খেলেছে, যার মধ্যে কিন্তু 6টি ম্যাচেই আফগানরা জয়লাভ করেছে। তো মুইদের কাছে আসছি, এই দুই দলের টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমান যে অবস্থা বা বর্তমান যে ফর্ম, আমরা কিন্তু জানি যে আফগানিস্তানের যেই বোলিং লাইন আপ টি টোয়েন্টিতে, বিশেষ করে তাদের স্পিন অ্যাটাক মুজিব রশিদ দুইজনই বিশ্বমানের স্পিনার, তাদের পাশাপাশি মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞ স্পিনার রয়েছেন, এবং এই 3 বোলারের 12 ওভারে কিন্তু মানে আফগানিস্তানের জন্য অনেক ম্যাচই তাদের পক্ষে নিয়ে এসেছে। পাশাপাশি বর্তমানে ফজল হক ফারুকি, তিনিও কিন্তু নতুন বল হাতে দুর্দান্ত বোলিং করেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও আমরা দেখেছি তিনি নতুন বল হাতে খুব ভালো বোলিং করেছেন। আজকের ম্যাচেও কিন্তু আফগান বোলারদের মধ্যে মুজিব এবং রশিদ দুজনই 3টি করে উইকেট লাভ করেছেন। তো দুই দলের ব্যাটিং বোলিং সবকিছু কম্পেয়ার করলে আজকের এই পরাজয়টা কি মুইত্তর কাছে কি এটা এক্সপেক্টেড ছিল নাকি এটা কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল?
আমি ধরেই নিচ্ছি আমি ধরেই নিয়েছি যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে না। আমার খুব বেশি আশা ছিল না এই ম্যাচে বাংলাদেশকে নিয়ে। ইভেন বাংলাদেশ যখন 14 ওভারে প্রায় 65 রানের মতো ছিল, তখন আমার আসলে খুব বেশি আশা ছিল না, কারণ আমি জানি শেষ ওভার গুলো করতে হলে তাসকিনকেই করতে হবে অথবা হচ্ছে মুস্তাফিজকেই করতে হবে। দুজনের উপরে আমার আসলে কোন রকমই এখন ভরসা নাই। মুস্তাফিজের উপর ভরসা থাকে যদি মুস্তাফিজ মিরপুরে খেলে, বাট মিরপুরের বাইরে মুস্তাফিজ আসলে আমাদের দেশের একজন সাংবাদিক দেব চৌধুরী বলেছেন মুস্তাফিজ নেভার কামিং ব্যাক, আমি তার সাথে এগ্রি করি মুস্তাফিজ নেভার কামিং ব্যাক। আর আমি যদি ব্যাটিং পার্টটা নিয়ে বলি, সেটা হচ্ছে গিয়ে আমি একটা জিনিস মোটেও বুঝি না যে আনামুল হক ওডিআই তে খুবই ভালো করলো বাংলাদেশের ওডিআই ফরম্যাটে, তাকে টি টোয়েন্টিতে নিয়ে আসা হলো। মানে আমাদের দেশের ক্রিকেট সংস্কৃতি বা ক্রিকেটের অবস্থা এমন পর্যায়ে আছে যে একটা প্লেয়ার এ দলে সফরে গিয়ে জাস্ট একটা ম্যাচে, আগের ম্যাচেও 0, পরের ম্যাচেও 0, মাঝখানের ম্যাচে 100 করায়, সেই প্লেয়ারটা টি টোয়েন্টি দলে এশিয়া কাপে চান্স হয়ে যায় আউট অফ নো হোয়ার। আর সেইখানে আমরা যখন প্রথম একটা দল ঘোষণা করি, সেইখানে আমরা ইমন পারভেজ হোসেন ইমনকে আমরা আসলে দলের সাথে নিয়ে গিয়েছি, কিন্তু যখন আমরা একটা প্লেয়ারকে হারিয়েছি তখন আমরা মানে খুব স্বাভাবিক ভাবে এটা মাথায় চলে আসে যে আমরা আমাদের 3টা ওপেনারের মধ্যে একজনকে যখন বাদ আমরা পাচ্ছি তখন আমরা পারভেজ হোসেন ইমনকে খেলাবো। কিন্তু না, আমরা কি করলাম, ওয়েস্ট ইন্ডিজ এ দলের সাথে 100 রান করায় 9 ওয়েস্ট ইন্ডিজ থেকে এনে আমরা ডিরেক্ট টি টোয়েন্টি দলে খেলিয়ে দিলাম, আর পারফরমেন্স আমরা দেখতেই পাচ্ছি। আর যেহেতু আমাদের মানে ক্রিকেট সংস্কৃতি নিয়ে আসলে কথা বলে লাভ নেই, এটা নিয়ে প্রতিবারই কথা বলতে হয় এবং এটা নিয়ে আসলে আমাদের হাতে কিছু করার নেই, বাট আমি যেটা বলতে পারি যে আফিফ হোসেন আজকে প্রথম থেকে অনেক ট্রাই করছিল। আমরা ওপেনিং এ আফিফ হোসেনকে ট্রাই করতে পারি, আনামুল বিজয়ের সাথে আফিফ হোসেনকে ট্রাই করতে পারি, যদি আমি আনামুল বিজয়ের ব্যাটিং স্টাইল ওভারঅল এখন পর্যন্ত তিনি যেভাবে ব্যাটিং করেন এটা দিয়ে আসলে তিনি খুব বেশি দিন ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে টিকতে পারবেন না। তো আরেকটা জিনিস, সাব্বির আহমেদ যেভাবে টিমে এসেছে আউট অফ নো হোয়ার হুট করে টিমে চলে এসেছে, এই জিনিসগুলো আসলে কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না। তো ওভারঅল বাংলাদেশ টিমের আরেকটা জিনিস হচ্ছে মানে আমি চাই যে আফিফ হোসেন কিন্তু ওপেনিং করানো হোক, আর বোলিং লাইন আপটা আসলে স্পিন বান্ধব, এই দিয়ে আসলে আমাদের খুব বেশি কিছু করার আমরা দেখছি না। আর মাহমুদুল্লাহ মুশফিকের পারফরমেন্স ছাড়া আসলে আমাদের এই টিমটা আসলে খুব বেশি দূর যেতে পারবে না। আজকে মাহমুদুল্লাহ থেকে আমরা একটা ভালো ইনিংস আশা করেছিলাম, আজকে আমরা ব্যর্থ হলাম। মাহমুদুল্লাহ একটা ক্যাচও ছেড়েছে, যদি সেই ক্যাচটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট আমি বলবো না, বাট আমার মনে হয় ক্যাচটা মাহমুদুল্লাহ ধরা উচিত ছিল। আর আমি যদি আফগানিস্তান টিম নিয়ে বলি, বাংলাদেশ টিমের ওভারঅল পারফরমেন্স যদি বলি, তাহলে এই টিম নিয়ে আসলে আমি খুব বেশি দূর আশা করি না। আমি সত্য বলতে আমি এটাও চাই না যে বাংলাদেশ, অ্যাজ এ ফ্যান আমি এটাও চাই না যে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতুক, আমি চাই বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হারুক। বাংলাদেশের একটা শিক্ষা হওয়ার দরকার আছে, কারণ শ্রীলঙ্কার সাথে জিতে গেলে পরবর্তী 3টা ম্যাচে আমাদেরকে আবার স্পেন পারফরমেন্স দেখতে হবে। আর হচ্ছে আমি যদি আফগানিস্তান টিম নিয়ে বলি, আফগানিস্তানের বোলিং অ্যাটাক নিয়ে আসলে মানে বলারই কিছু নাই, অসাধারণ বোলিং অ্যাটাক। দলের 4টা বোলার ফজলক ফারুকি, তারপর মুজিব, নবী, রাশিদ খান, সবাই আসলে ওয়ার্ল্ড ক্লাস বোলার। মানে একটা ম্যাচ জিতাতে আসলে 2টা বোলারের বেশি লাগে না, সেখানে তারা 4টা ওয়ার্ল্ড ক্লাস বোলার নিয়ে আসলে আছে। আর এছাড়াও হচ্ছে তাদের দলে, যদিও আমি ভেবেছিলাম আজকে তাকে খেলানো হবে, বাট আজকে খেলানো হয়নি, তাদের দলে নূর আহমেদ নামে একজন লেফট আর্ম চায়না ম্যান আছেন, যিনি আন্ডার 19 থেকে এসেছেন এবং খুবই ভালো খেলে থাকেন। এরকম একটা বোলার আফগানিস্তান যেকোনো মুহূর্তে খেলাতে পারে এবং আসলে ম্যাচের মোড়টা তারা ঘুরিয়ে দিতে সক্ষম। এজ আ টিম হিসাবে আমি আফগানিস্তানকে যদি বলি যে আফগানিস্তান এইবারের যে এশিয়া কাপ, আফগানিস্তান যদি চ্যাম্পিয়নও হয়ে যায় আমি আসলে খুব বেশি অবাক হব না আরকি, এবং আমি মন থেকেও চাই যে এইবারের এশিয়া কাপের ট্রফিটা আফগানিস্তানই পাক আর কি, তাদের টিমের যে ওভারঅল কোয়ালিটি।
যারা আমাদেরকে শুনছেন, আজকে আসলে আমাদের কথাবার্তাগুলো একটু বেশি হার্শ শোনাতে পারে, আসলে আমরাও বাংলাদেশ ক্রিকেট দলেরই ফ্যান, বাট দিনের পর দিন এই ধরনের মানে কোনো রকম উন্নতি ছাড়াই একইভাবে হারতে দেখাটা আসলে যে কোনো দর্শক গোষ্ঠীর জন্যই আসলে হতাশার ব্যাপার। সেই হতাশা থেকে আসলে আমাদের কথাগুলো একটু বেশি হার্ড শোনাতে পারে। যাই হোক, আহাত, তোর কাছে আবার আসছি। আজকের ম্যাচে বাংলাদেশ দলের যে বোলিং অ্যাপ্রোচ ছিল, আজকের পিচের দিকে আমরা যদি দেখি, পিচটা কিন্তু সাধারণত এই ধরনের কন্ডিশনে আমরা ফ্ল্যাট পিচই দেখে থাকি, আজকের পিচটিও এর ব্যতিক্রম ছিল না, পিচে কিন্তু ঘাস ছিলই না একেবারে। তবে আজকে কিন্তু ডিউ ফ্যাক্টরের কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক, পিচটা কিন্তু কিছুটা স্লো ছিল, মাঝে মাঝে এক দুটো বল একটু নিচু হয়ে যাচ্ছিল, এবং পাশাপাশি সিমাদের করা ব্যাক অফ লেন্থের বলগুলো কিন্তু মাঝে মাঝে স্কিড করছিল, যার ফলে কিন্তু আমরা আফগানিস্তানের সিমাদের থেকেও দেখেছি যে তারা কিন্তু ইয়র্কারের, আমরা টি-20 ক্রিকেটে সাধারণত যেটা দেখে থাকি শেষের দিকে ওয়াইড ইয়র্কার বা ইয়র্কার করে থাকেন বলাররা, সেটা না করে কিন্তু তারা স্লোয়ারটা বেশি ইউজ করেছেন এবং ব্যাক অফ লেন্থে বল করেছেন। বাংলাদেশের বলাররাও কিন্তু তাদের হাতে আসলে পুঁজিটা খুব বেশি ছিল না, মাত্র 128 রানের টার্গেট ছিল, তবে তারা কিন্তু শুরুটা বেশ ভালোই করেছিল এবং একটা সময় পর্যন্ত কিন্তু বাংলাদেশ ভালোভাবেই ম্যাচে ছিল। তো বাংলাদেশের বোলারদের মধ্যে থেকেও কিন্তু স্পিনাররা সবাই ভালো বল করেছে, পেসাররাও কিন্তু শুরুর দিকে আমি যেটা বলছিলাম যে একটু ব্যাক অফ লেন্থে বল করা, পিচ থেকে পাওয়া স্কিডটাকে একটু কাজে লাগানো বা মাঝে মাঝে একটু ভ্যারিয়েশন আনা পেসের, তারা কিন্তু একটা সময় পর্যন্ত মোটামুটি ভালোভাবে প্ল্যানগুলো এক্সিকিউট করছিল। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু দেখলাম যে আফগানিস্তানের দুইজন ব্যাটসম্যান যারা ম্যাচটি শেষ করে দিয়ে এসেছিলেন, ইব্রাহিম জারদান, তিনি 41 বলে 42 রান করে অপরাজিত ছিলেন, এবং নাজিবুল্লাহ জারদান 17 বলে 43 রানের ইনিংস, সেটা কিন্তু আসলে ম্যাচ চেঞ্জিং ইনিংস ছিল এবং তার ইনিংসে 6টা 6-এর মার ছিল। তো আফগানিস্তানের ব্যাটসম্যানদের যে ব্যাটিং অ্যাপ্রোচ, তারা কিন্তু একটা ছোট টার্গেট চেস করছিল, একটা সময় তারা বেশ কিছুটা চাপে পড়ে যায়, বিশেষ করে যখন মোহাম্মদ নবী আউট হয়ে যায় তখন তাদের রিকোয়ার্ড রেট একটা সময় 10-এর উপর চলে গিয়েছিল, কিন্তু ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানকে কিন্তু কখনোই আমার কাছে প্যানিক মনে হয়নি, বরং আমার কাছে কিন্তু তাদেরকে বেশ কনফিডেন্টই মনে হচ্ছিল। তারা কিন্তু জানতো যে একটা বা দুটো বিগ ওভারই ম্যাচটিকে তাদের দিকে নিয়ে আসতে পারে, এবং শেষ পর্যন্ত কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্যের সাথে এই কাজটা করে দেখালো। তো শেষের দিকে বাংলাদেশ দলের বোলারদের ব্যর্থতা নাকি দুই ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানের কোয়ালিটি, কোনটা আসলে বেশি ভূমিকা ছিল ম্যাচটি আফগানিস্তানের জেতার পিছনে, আহাদের কাছে?
আমার কাছে ব্যক্তিগত ভাবে যেটা মনে হয় যে আমরা কিন্তু জেনারেলি জানি যে যেহেতু খেলা শারজাতে ছিল, শারজাতে কিন্তু হচ্ছে বল একটু গ্রিপ করে স্পিনাররা, মানে সাধারণত আমরা সাবকন্টিনেন্টের ন্যাচারালি যে ধরনের পিচ দেখতে পাই, শারজার পিচ কিন্তু ঠিক কিছুটা সেরকমই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি স্পিনাররা হচ্ছে এখান থেকে বেনিফিট পায়, এবং সাথে সাথে হচ্ছে গিয়ে পেসাররা ওই ধরনের স্লোয়ার বা ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিতেও হচ্ছে গিয়ে বেশি ইফেক্টিভ হয়। কিন্তু আর একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে শারজার মাঠ কিন্তু হচ্ছে গিয়ে জেনারেলি ছোট হয়, বাউন্ডারি হচ্ছে গিয়ে স্কোয়ারে অনেক ছোট, এবং সামনের দিকেও যে খুব বেশি বড় তাও না। যে কারণে যেটা হয়েছে যে আলটিমেটলি আমার, আমি যদি দুইটা ইনিংসেরই হচ্ছে কি প্যাটার্ন দেখি, আমার বাল্ক অফ দ্য রান কিন্তু এসেছে হচ্ছে গিয়ে শেষের 5 ওভারে বা শেষের 4 ওভারে। এই 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 সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার পিছনে কারণটা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এই ওভারগুলোতে কিন্তু বল বল করেছে হচ্ছে গিয়ে আমার পেসাররা, এই এই পয়েন্ট এই পয়েন্টগুলোতে কিন্তু হচ্ছে গিয়ে আমার কোনো ধরনের স্পিনাররা হচ্ছে গিয়ে অপারেট করেনি। যে ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাংলাদেশও যেটা হয়েছে যে মোসাদ্দেক শেষ দিকে রান তুলতে পেরেছে, কারণ সে কিন্তু হচ্ছে গিয়ে মুজিবকেও খেলেনি, বা হচ্ছে গিয়ে রাশিদের হয়তো কয়েকটা বল খেলেছে, কিন্তু বাল্ক অফ দ্য ডেলিভারিজ কিন্তু সে ফেস করেছে হচ্ছে কি পেসারদের থেকে। এবং জাদরান, নাজিবুল্লাহ জাদরান, সে কিন্তু হচ্ছে কি বিগ হিটার, এবং সে সব সময় হচ্ছে গিয়ে এই ধরনের মানে ফ্লারিশ ইনিংস হচ্ছে গিয়ে খেলে থাকে। যে কারণে যেটা হয়েছে যে সে কিন্তু এই ছোট ছোট বাউন্ডারি গুলো, যে মাঠগুলো যে স্কোয়ারে ছোট, তার ম্যাক্সিমাম 6-1টা দেখেছি শুধুমাত্র হচ্ছে কি 80 মিটার পার হয়েছে, বাকিগুলো কিন্তু হচ্ছে গিয়ে 65 মিটার 70 মিটার, যেটা কিন্তু অন্য কোন স্টেডিয়ামে যদি বাউন্ডারি হতো হয়তো বলগুলো হচ্ছে গিয়ে হাতেও যেতে পারতো আর কি। তো আমার মনে হয়েছে যে হচ্ছে এখানে যেটা হয়েছে যে হচ্ছে নাজিবুল্লাহ জাদরান সে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে হচ্ছে গিয়ে ম্যাচটাকে বের করেছে, এবং সে জানতো যে হচ্ছে গিয়ে এই যে মাঠটাই, মাঠটা হচ্ছে গিয়ে অ্যাভারেজের চেয়ে একটা ছোট মাঠ, এবং এখানে যদি হচ্ছে গিয়ে যেহেতু তার ব্যাট সুইং ভালো এবং হচ্ছে গিয়ে খুবই স্পিডে হচ্ছে গিয়ে সুইং করে, সেহেতু কিন্তু সে মানে তার জন্য কিন্তু খুব একটা কঠিন হয়নি। এবং আমরা আমরা দেখেছি মানে সাইফুদ্দিনের একটা ডেলিভারি, বাউন্সার, মানে সে যেভাবে হচ্ছে গিয়ে ব্যাটটা চালিয়েছে, অন্য কোনো মাঠে হলে আমার মনে হয় না যে এটা 6 হওয়ার কোনো সম্ভাবনা ছিল, এটা সর্বোচ্চ হচ্ছে ফাইন লেগে একটা ক্যাচ হতে পারতো। কিন্তু সে যেহেতু হচ্ছে গিয়ে তার মাথায় ওই জিনিসটা ছিল যে হচ্ছে গিয়ে আমার মাঠ ছোট, সে কিন্তু ওই ধরনের একটা শট হচ্ছে অ্যাটেম্প করতে পেরেছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে যে সেই শট গুলো অ্যাটেম্প্ট করতে পেরেছে, এবং অ্যাটেম্প্ট গুলো করেছে কিন্তু হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সময় হচ্ছে কি পেসারদের বলে। তো আমার মনে হয় যে এখানে নাজিবুল্লাহ জাদরানকে অবশ্যই হচ্ছে কৃতিত্ব দিতে হবে, তার ব্যাটিং দক্ষতার কারণে না, এবং হচ্ছে গিয়ে তার বুদ্ধিমত্তার কারণে হচ্ছে গিয়ে আফগানিস্তানি ম্যাচটা জিতে নিতে সক্ষম হয়েছে।
আজকের মতো এখানে শেষ করব, তবে শেষ করার আগে আহাদ আর মুইদ দুজনের কাছে আমি জানতে চাইবো, সামনের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি দুই দলের জন্যই ডু অর ডাই ম্যাচ, যে দল জিতবে তারাই পরবর্তী রাউন্ডে যাবে, এই ম্যাচকে নিয়ে তোদের প্রত্যাশা কী, এবং বাংলাদেশ টিমে তোরা কোনো চেঞ্জ আশা করছোস কিনা এই সামনের ম্যাচে?
আমি ওপেনিং এ হচ্ছে নাইমের জায়গায় পারভেজ হোসেন ইমন অথবা আফিফ হোসেনকে দেখতে চাই, আর আরেকটা চেঞ্জ আমি দেখতে চাই সেটা হচ্ছে টিমে নাসুমার ইনক্লুশনটা হচ্ছে আমি টিমে দেখতে চাই, যে আমি চাই বাংলাদেশ স্পিনার নিয়েই খেলুক। আর হচ্ছে ব্যাটিং অর্ডারে আসলে খুব বেশি পরিবর্তনের সুযোগ এখন আছে বলে মনে হয় না, আমার মনে হয় না যে আফিফকে উপরে খেলানো হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি পারভেজ হোসেন ইমনকেই হচ্ছে ওপেনার হিসেবে চাই। আর যদিও খুব বেশি মানে পারভেজ হোসেন ইমন খেলে যে আসলে খুব বেশি চেঞ্জ করে ফেলবে সেই জিনিসটা আমরা আশা করি না, বাট আই গেস 9 থেকে অ্যাটলিস্ট বেটার পারফর্ম করবেন ওভারঅল আর কি।
আমিও হচ্ছে গিয়ে মুইদের সাথে একমত যে শুধু শুধুমাত্র হচ্ছে গিয়ে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে নাসুমের ইনক্লুশন, নাসুম কিন্তু হচ্ছে গিয়ে আমরা গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেছি যে মানে হাউ বিউটিফুল হি বোল্ড, আমার মনে হয় না যে নাসুমকে এই ধরনের কন্ডিশনে বাদ দেওয়ার কোনো মানে আছে। মানে সাইফুদ্দিন আমি অলরেডি হচ্ছে গিয়ে তাকে ক্রিটিসাইজ করেছি এবং আমার মনে হয়েছে যে কোনো অবস্থাতেই তার কোনো ইফেক্টিভনেস নাই। সর্বোচ্চ হচ্ছে গিয়ে যেটা হতে পারে যে সে একজন হচ্ছে গিয়ে হয়তো হচ্ছে শেষের দিকে রান তুলতে পারে বা ব্যাটটা চালাতে পারে, কিন্তু আজকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যত বড় ছিল আমার মনে হয় না যে অন্য কোনো ম্যাচেও, সাধারণত আমাদের কিন্তু আজকে খুব দ্রুত উইকেট পড়ে গেছে, তারপরেও কিন্তু সাইফুদ্দিনকে হচ্ছে গিয়ে কোনো বল ফেস করতে হয়নি, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এত পিছনে এই 8 নম্বরে 9 নম্বরের দিকে গিয়ে হচ্ছে গিয়ে সাইফুদ্দিন শুধু ব্যাটিং পারে বলে হচ্ছে গিয়ে তাকে টিমে রাখবো এবং তার কাছ থেকে অন্য কোনো ধরনের সাপোর্ট পাবো না, এই ধরনের প্লেয়ারকে হচ্ছে গিয়ে ক্যারি করার পক্ষে আমি একদমই না। এবং হচ্ছে গিয়ে আমি যেটা বলেছি শুরুতেই যে হচ্ছে গিয়ে যদি সম্ভব হয় আমি নাসুম এবং হচ্ছে গিয়ে মেহেদি মিরাজের ইনক্লুশন হচ্ছে গিয়ে টিমে দেখতে চাই। সেক্ষেত্রে শুরুতেই হচ্ছে গিয়ে অনেক একটা কথা বলছিলি যে হয়তো শেখ মাহাদি তাকে হচ্ছে ওপেনে খেলানো যেতে পারে। আমার যেটা ধারণা যে হচ্ছে গিয়ে শেষের দিকে যে ফ্লারিশটি হচ্ছে গিয়ে দরকার সেটা হয়তো হচ্ছে গিয়ে মেহেদির থেকে হচ্ছে গিয়ে টিম এক্সপেক্ট করে। আমি যে ব্যাটিং অর্ডার এখন হচ্ছে গিয়ে দেখছি তাতে মনে হচ্ছে গিয়ে যে মোসাদ্দেক এবং মেহেদিকেই হচ্ছে গিয়ে এই রোলটা হচ্ছে প্রোভাইড করা হয়েছে যে তারা ওই শেষের দিকের ওই রান গুলো তুলবে, যেহেতু মেহেদির ওই অ্যাবিলিটি আছে দ্রুত রান তোলার কিংবা হচ্ছে গিয়ে ওই চিকি শট গুলো খেলা, সেহেতু হচ্ছে গিয়ে সে হয়তো ওই পজিশনেই থাকবে। আমার কাছে হচ্ছে গিয়ে বাংলাদেশ যে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে নিজেদের মধ্যে লাল দল এবং সবুজ দলে ভাগ হয়ে, ওই ম্যাচে কিন্তু হচ্ছে গিয়ে আমি কিছু হাইলাইটস দেখছিলাম এবং তখন মেহেদির যে অ্যাপ্রোচটা দেখেছি সেই অ্যাপ্রোচটা কিন্তু আমার পছন্দ হয়েছে। মানে এই ধরনের অ্যাপ্রোচই কিন্তু আমি চাই। আমি জানি যে সে টেকনিক্যালি সাউন্ড অতটা না যতটা তার হওয়া উচিত একজন প্রপার ব্যাটসম্যান হিসেবে, তারপরে হচ্ছে গিয়ে তার হাতে হয়তো শর্টস হচ্ছে গিয়ে লিমিটেড, তার হয়তো স্ট্রেংথ নাই, কিন্তু অ্যাপ্রোচ আছে যেটা হচ্ছে নাইমের নাই। তো আমার মনে হয় যে আমি যদি আমাকে যদি হচ্ছে গিয়ে অপশন দেওয়া হতো আমি হচ্ছে গিয়ে আনামুলকে এই কথাও হচ্ছে গিয়ে এখানে বলে নেওয়া উচিত যে হচ্ছে গিয়ে মাঝে মধ্যে যেটা হয় যে সাধারণত হচ্ছে কনফিডেন্সের উপর বেস করেই হচ্ছে অনেক প্লেয়ার হচ্ছে গিয়ে টিমে জায়গা পায়, এটা কিন্তু হচ্ছে গিয়ে আনামুলের ক্ষেত্রে হচ্ছে, যেহেতু সে একটা ভালো ফর্মের মধ্যে আছে সিলেক্টর হয়তো এটাই চিন্তা করেছে যে এই কনফিডেন্সটা কি হচ্ছে গিয়ে আমরা T20-তে নিয়ে যাবো এবং ওখান থেকেই হচ্ছে গিয়ে হয়তো একটা রেজাল্ট আসতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে দেখতে গেলেও কিন্তু হচ্ছে আনামুলের ওই অ্যাপ্রোচটা নাই। সেক্ষেত্রে আমি আনামুলকে একটা চান্স চান্স দিতে পারি, আমার মনে হয় আনামুল এর সাথে হচ্ছে গিয়ে মিরাজ, এরপরে খুব ভালো হতো যে হচ্ছে গিয়ে যদি আফিফকে খেলানো হতো। আমি জানি যে সাকিব ক্যাপ্টেন, হয়তো সাকিবই হচ্ছে গিয়ে 3 নম্বরে খেলে যাবে, কিন্তু আমার মনে হয় যে হচ্ছে গিয়ে বিগ হেটিং অ্যাবিলিটির কথা যদি আমি চিন্তা করি আমার T20 ম্যাচে হচ্ছে গিয়ে আমার সেই ব্যাটসম্যানই সবচেয়ে বেশি ডেলিভারি খেলা উচিত যে ব্যাটসম্যানটার হচ্ছে গিয়ে হাতে শর্টস আছে এবং হচ্ছে গিয়ে দ্রুত রান তুলতে পারবে। সেক্ষেত্রে আমি আফিফকে হচ্ছে গিয়ে 3 নম্বরে দেখতে চাবো এবং বাকি বাকি ব্যাটিং অর্ডার হয়তো ওইভাবে ওই জিনিসটাকে মেনটেন করতে গিয়ে রিশাফেল করতে হতে পারে। এই
অ্যাপ্রোচের কথা বলছিলি, আমি একটু অ্যাড করি, এনামুল হকের আজকের ব্যাটিংয়ে তুই যেটা বললি যে মিরাজের ব্যাটিংয়ে তুই একটা পজিটিভ অ্যাপ্রোচ দেখেছিলি, আজকে কিন্তু এনামুল হক ইনিংসের শুরুতে মুজিবের বল পিক করতে বেশ স্ট্রাগল করছিল। মুজিবের খেলা প্রথম এনামুল হকের ফেস করা প্রথম 3-4টা বলে কিন্তু মুজিবকে তিনি পিক করতে পারেননি এবং সেখানে তিনি 2-3টি ডট দিয়েছেন। এরপরও কিন্তু তিনি তার ইনিংসে মোট 14টি বল খেলেছিলেন এবং প্রথম 13 বলে কিন্তু তার কাছ থেকে আমি কোনো বিগ হিট করার অ্যাপ্রোচই দেখিনি, যে জিনিসটা আমার কাছে আসলে বেশি দৃষ্টিকটু লেগেছিল। তিনি তার ইনিংসের 14তম বলে প্রথম বিগ হিট করতে গেলেন, সেটাও মুজিবকে, যার বল তিনি পিক করতে সমস্যায় পড়ছিলেন এবং ইন দ্য প্রসেস তিনি কিন্তু আউট হয়ে ফিরে গেলেন 14 বলে মাত্র 5 রান করে। এর আগে মাঝখানে তিনি যে বলগুলো খেললেন আমি তার কাছ থেকে আশা করছিলাম যে অন্য বলারদের উপর তিনি আর একটু বেশি চড়া হবেন, যেহেতু তিনি মুজিবকে পিক করতে পারছিলেন না। তিনি কিন্তু এর আগে যে 13টি বল খেলে ফেললেন এটা কিন্তু দলের একটা বিরাট লস এবং সেটাকে কাভার আপ করতে গিয়ে কিন্তু তাকে বাধ্য হয়ে মুদিবের বলেই চালাতে হলো, এবং আলটিমেটলি লাভের লাভ আসলে কিছুই হলো না, দলের লস হলো। তো এই ধরনের পজিটিভ মেন্টালিটি আসলে আমরা দেখতে চাচ্ছি। আমরাও জানি যে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল অনেক দিক থেকে আসলে পিছিয়ে আছে, এবং রাতারাতি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের জন্য খুব কোয়ালিটিফুল প্লেয়ার রাতারাতি প্রোভাইড করাটাও সম্ভব না, এটা একটা লং প্রসেস। তারপরও বর্তমানে এখন আমাদের হাতে যে অপশনগুলো রয়েছে তাদের থেকেই কিন্তু আমরা দর্শক হিসাবে আরেকটু পজিটিভ অ্যাপ্রোচ আশা করি, যাতে খেলা দেখলে মনে হয় যে না আমরা জেতার জন্য খেলছি বা আমরা ফাইট দেওয়ার জন্য খেলছি। একটু অকুতোভয় মনোভাব প্লেয়াররা যদি প্রদর্শন করে তবে আমি মনে করি হয়তোবা সবসময় এটা অ্যাটাকিং অ্যাপ্রোচটা পজিটিভ রেজাল্ট দিবে না, তবে আমার মনে হয় যে এখন আমরা যে অবস্থায় আছি সে অবস্থা থেকে হয়তো কিছু কিছু ম্যাচ আমরা একটু পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে আরো ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। এর সাথে আরেকটি বিষয় অ্যাড করে আজকে শেষ করব, সেটি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের পরে কিন্তু এই ম্যাচ দিয়ে আবারও সাকিব আল হাসান ক্যাপ্টেন্সির দায়িত্ব গ্রহণ করলেন টি টোয়েন্টি দলের, এবং ওভারঅল তার আজকের ম্যাচের ক্যাপ্টেন্সি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তার ফিল্ড পজিশনিং বা তার শুরুর দিকে বোলারদেরকে ইউজ করার ব্যাপারটা মোটামুটি ভালোই ছিল, যদিও তিনি শেষের দিকে মোস্তাফিজ এবং সাইফুদ্দিনের উপর ভরসা রেখেছিলেন এবং তারা আসলে তার প্রত্যাশা মতো বল করতে পারেননি। তবে আশা করি সাকিব আল হাসানের নেতৃত্বে সামনের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা আরেকটু ভালো পারফরমেন্স দেখব টাইগারদের কাছ থেকে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ আহাদ ও মুইতকে আমার সাথে যোগদান করার জন্য।
ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।
এ স্লাইস অফ ক্রিকেট, ক্রিকেট বাজু সবখানে সব সময়।